শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অধিবেশনে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া, কোর্টের মূল্যায়ন জামিনের সুযোগ নেই।
রয়েছে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট কক্সবাজার।
ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেছেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে ভারত সরকার।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট রয়েছে।
চীন ও জাপান থেকে করোনা ভাইরাসের জন্য আটকে পড়া কিছু ভারতীয় ও বিদেশি নাগরিক আজ সকালে দিল্লিতে গিয়ে পৌঁছেছেন।
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন দ্বিতীয় দফা নাকচ হয়ে গেছে হাইকোর্টে। কোর্টের মূল্যায়ন জামিন আবেদনে নতুন কোনো বক্তব্য নেই, তাই জামিনের সুযোগ নেই। ঢাকা থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া। এই মামলায় তার 7 বছরের কারাদণ্ড হয়েছে। জামিন নাকচ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের তরফে বলা হয়, খালেদা জিয়া একজন বন্দী ও দণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাধারণ মানুষের মতো সুযোগ সুবিধা তিনি পেতে পারেন না, তবে তিনি যদি উন্নত চিকিৎসার জন্য সম্মতি দেন তাহলে হতে পারে। কিন্তু মেডিকেল বোর্ডের রিপোর্টে দেখা যাচ্ছে খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে সম্মত হননি। এ সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন যে উন্নত চিকিৎসার কথা বলা হচ্ছে তা ঝুঁকিপূর্ণ।
এটার যে রিয়াকশন হবে সেটা রিস্কটা ওনারা নিচ্ছেন না, সেই কারণে উনি এটা কনসার্ন দিচ্ছে না।
আইনমন্ত্রী আনিসুল্লাহ বলেছেন, বিএনপি নেত্রী যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন না কেন? জামিন খারিজ যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। আগামী শনিবার রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতে পাঠানো দুটি বিশেষ বিমানে করে চীন ও জাপান থেকে করোনা ভাইরাসের জন্য আটকে পড়া কিছু ভারতীয় ও বিদেশি নাগরিক আজ সকালে দিল্লিতে গিয়ে পৌঁছেছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
সপ্তাহখানেক ধরে ভারতীয় বিমানবাহিনীর বিশাল গ্লোব মাস্টার পরিবহন বিমান করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশে যাওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু চীন অনুমতি দিতে দেরি করায় শেষ পর্যন্ত গতকাল ওই বিমান হুবেই যায়। ফিরতি উড়ানে সেটিতে 76 জন ভারতীয় সঙ্গে ছিলেন 23 জন বাংলাদেশি, মূলত ছাত্র। ভারতীয়দের বিয়ে করেছেন এমন 6 জন চীনা, মিয়ানমার ও মালদ্বীপের নাগরিক 2 জন করে এবং দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার ও যুক্তরাষ্ট্রের নাগরিক 1 জন করে। এছাড়াও জাপানি ভ্রমণতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনা আতঙ্কে আটক 119 জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান আজ সকালে টোকিও থেকে দিল্লিতে এসে নেমেছে। তাদের সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পেরুর 5 জন নাগরিককেও নিয়ে আসা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওদের সকলকে আগামী 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপের কাছাকাছি। ট্রাম্প বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি বলেন রোগটি মোকাবেলায় তাঁর প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে যে কোনো বড় আকারের প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য। বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এ পর্যন্ত 14 জন আক্রান্ত হয়েছে এবং প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আরও 42 জন আক্রান্ত হয়েছে। ট্রাম্প বলেন তাঁর প্রশাসনের প্রাথমিক পদক্ষেপের কারণে চীন থেকে আগত যুক্তরাষ্ট্রের নাগরিক নন তাদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে এই রোগ ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন ইটালি এবং দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণ সীমাবদ্ধ করতে পারেন তিনি, তবে এটি এখন করার সময় হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কংগ্রেসের কাছে $250 কোটি অর্থ সহায়তা চেয়েছেন এবং আরও বলেন যদি ডেমোক্রেট ও রিপাবলিকানরা দাবি করে তাহলে এর চাইতে বেশি অর্থ গ্রহণ করতে তিনি রাজি রয়েছেন। বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মকর্তারা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তা নিয়ে গবেষণা করছেন। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে 40টিরও বেশি দেশের 82,000 মানুষ আক্রান্ত হয়েছে। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 2,800 800 জন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া বাতিল করেছে। যুক্তরাষ্ট্র নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে, যেখানে নাগরিকদের দক্ষিণ কোরিয়াতে ভ্রমণ এড়ানোর জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত 1,766 জন আক্রান্ত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী কয়েক সপ্তাহ স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন। জাপানে সরকারের পক্ষ থেকে জনগণকে বড় সমাবেশ এড়ানোর জন্য বলা হয়েছে। জাপানে পর্যন্ত প্রমোত্তরিতে 700 জনেরও বেশি আক্রান্ত হওয়া ছাড়া আরও 200 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে 26 জন করোনা ভাইরাসে মারা গেছে এবং 245 জন আক্রান্ত হয়েছে। সৌদি আরবে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি, তবে ভাইরাস রোধে সে দেশে প্রবেশে বিদেশি যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন তারা জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা গ্রহণ করেছেন, তবে তিনি আশঙ্কা করছেন যে করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন বৃহস্পতিবার প্যারিসের একটি হাসপাতালে যান, যেখানে এই সপ্তাহে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। জেনিভাতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার হাই কমিশনার মিশেল ব্যাশেলে ভাইরাসের সাথে মানবাধিকার কমিশনার হাই কমিশনার মিশেল ব্যাশেলে ভাইরাসের সাথে সংযুক্ত বৈষম্যের বিরুদ্ধে সতর্ক করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম গ্যাব্রেসিয়াসিস বলেন, প্রতিটি দেশের সরকারের পর্যবেক্ষণ করা প্রয়োজন। 14টি দেশের নাম উল্লেখ করে বলেন, গত সপ্তাহে ওই দেশগুলোতে এখনও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। আরও 9টি দেশের নাম উল্লেখ করেন, যেখানে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ভারত সরকারের দেওয়া 1,000 সেলাই মেশিন এবং শতাধিক তাবু বিতরণ করা হয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোজাম হোসেন শাকিল।
দীর্ঘ 4 মাসের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে সেলাই মেশিন পেয়ে খুশি রোহিঙ্গারা। কুতুপালং শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গুরুত্বের সাথে উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ভারতীয় হাই কমিশনার রিবা গাঙ্গুলী দাস বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে ভারত সরকার। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, অনেক দিন হয়েছে, এখন যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ, এজন্য ভারতের সহায়তা কামনা করেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের বাসান্তরে স্থানান্তর করে সময় ক্ষেপণের ইচ্ছে আর নেই। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কথাই ভাবছে সরকার, এজন্য ভারতের সহযোগিতাকে বড় করে দেখছে বাংলাদেশ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কুতুপালং, কক্সবাজার।
বৃহস্পতিবার ভারতের রাজধানীর কিছু অংশেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হিন্দু ও মুসলমানদের মধ্যে কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে 32 জন নিহত এবং 200 জনেরও বেশি লোক আহত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহিংসতা রোধ এবং শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে বিরোধী দলীয় নেতারা ভারত সরকারের তীব্র সমালোচনা করেছে এবং বিরোধী দল কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। এক টুইটে মোদী বলেছেন, শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিকতার কেন্দ্রবিন্দু, আমি দিল্লির বোন এবং ভাইদের প্রতি সর্বদা শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আবেদন করছি। অতিসত্ত্বর শান্তি স্বাভাবিকতা ফিরিয়ে আনা জরুরি। এই সংঘর্ষের সূত্রপাত হয় শনিবার, যখন নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে নয়াদিল্লির একটি এলাকার পথ দখল করে মুসলিম বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীরা নতুন আইনটিকে সম্পূর্ণ বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। তারা প্রস্তাবিত রেজিস্ট্রি নিয়েও আপত্তি জানিয়েছেন, যেখানে সমস্ত নাগরিককে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য দলিল দেখাতে হবে। মোদীর সরকার বলেছে যে আইনগুলো বৈষম্যের উদ্দেশ্যে নয়, বরং এটি অমুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে, যারা অন্যান্য দেশে নিপীড়িত। ওয়াশিংটনে ইউএস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিজিওনাল ফ্রিডম, একটি স্বাধীন সরকার প্যানেল, ভারতের সহিংসতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ভোট নিয়ে 5 দফা নির্দেশ দিয়েছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী, পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তার সঙ্গে ছিলেন কমিশন সচিব নীলাঞ্জন শান্ডিল্য। পুরো ভোট নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হয় রাজভবনে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর, বৈঠকে সৌরভ দাসকে পুরো ভোট নিয়ে 5 দফা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। নির্দেশগুলির মধ্যে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করুন, রাজ্যের গত পঞ্চায়েতে নির্বাচনের পুনরাবৃত্তি যেন না হয়, কোনো হিংসা বরদাস্ত নয়, ভোটের দিন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে স্থির করুন, অসুবিধে নেই, তবে তার আগে বিরোধীদের সঙ্গেও আলোচনা করতে হবে, তাদের মতামত গুরুত্বপূর্ণ, এবং সংবিধানের আইন অমান্য যেন না করা হয়। প্রসঙ্গত বলা যেতে পারে, আগামী 12 এপ্রিল কলকাতা ও রাজ্যের হাওড়া জেলার হাওড়া পুরসভায় ভোট করতে চায় রাজ্য সরকার, বাকি পুরসভাগুলির ক্ষেত্রে রাজ্য সরকার 26 এবং 27 এপ্রিল ভোট করতে চায়। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মিলওয়াকি একটি মদের কারখানায় এক হামলাকারী গুলি করে 5 জনকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছে। নাম প্রকাশ না করে পুলিশ বলেছে ঘাতক 51 বছর বয়সী একজন পুরুষ, নিহতদের নামও প্রকাশ করা হয়নি।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েব 190 মিটারে 1575 কিলোহার্জে। ভারতের রাজধানীতে গত কয়েকদিনের সহিংসতায় 30-এর বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে আহসানুল হক কথা বলছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় এবং দিল্লিতে রাজনৈতিক কলামিস্ট সায়ন দেব চৌধুরীর সঙ্গে।
গত কয়েকদিন ধরে ভারতের রাজধানী দিল্লিতে যে সহিংস ঘটনা ঘটেছে তাতে 30-এর বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন রকম হিসেব আসছে, সরকারি বেসরকারি হিসেব। দিল্লিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন রাজনৈতিক কলামিস্ট এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সায়নদেব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার। নমস্কার।
নমস্কার। দিল্লিতে গত কয়েকদিন ধরে যে সহিংসতা চলছে, আজকে সেই পরিস্থিতি কেমন?
পরশু রাত্রিবেলা দিল্লির হাইকোর্ট ইনফ্যাক্ট একটি কড়া নির্দেশ দেয় যে যেভাবে হোক ও পরিস্থিতি ফেরাতেই হবে। তার ফলে কালকে থেকে, সন্ধ্যা থেকে এবং আজকে সারাদিন নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটার কোনো খবর নেই এবং একেবারে যেসব অঞ্চল হিংসা হয়েছে সেই অঞ্চলগুলো যে একেবারে নর্মাল অবস্থায় ফিরে এসছে সেটা একেবারেই নয়। এখনো ভীষণই পরিস্থিতি থমথম, যথেষ্ট টেনশন সেই পাড়াগুলোতে রয়েছে। আমি যত সারাদিনের অ্যাকাউন্ট পড়েছি সেগুলোতে যথেষ্ট রকমেরও এখনো টেনশন, তবে নতুন করে হিংসার ঘটনা আজকে অন্তত আর ঘটেনি।
দিল্লির যে অংশে, যে পাড়াগুলোতে এই সহিংসতা ঘটেছে সেগুলো দিল্লির উত্তর পূর্বাংশে মুসলমান পাড়া,
সেটা একেবারেই দিল্লির উত্তর পূর্বাংশ এবং ভীষণভাবে মুসলমান পাড়া এবং মাইনরিটি মূলত, এবং শুধু মুসলমান পাড়া বললো, দিল্লিতে এটা খুবই গরিব এবং কিছুটা প্রান্তিক মুসলমান পাড়াই বলা যেতে পারে।
30-এর বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে এই সহিংসতায়, অনেকে আহত হয়েছেন, নিহতদের পরিচয় পাওয়া যাচ্ছে?
দেখুন, নিহতদের মধ্যে প্রায় 90%-এর বেশি মুসলমান পাওয়া গেছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটি, মানে আমি যদি বলতে পারি যে এটা কিন্তু খুব স্পন্টেনিয়াস কোনো, যাকে বলে দুই দলের মধ্যে মারপিট, এটাকে ঠিক সেভাবে ব্যাখ্যা করা যাবে না আর কি। এই হিংসাটার পিছনে এক ধরনের পরিকল্পনা কাজ করেছে, এটা একেবারে সত্যি কথা। এবং পুলিশের আপনার ভিডিও এবং মেসেজ এবং সব রকমের যা প্রমাণ আসছে পুলিশের সূত্রে হোক তার বাইরে হোক, এটা সন্দেহ নেই যে এটার পিছনে একটা পরিকল্পনা কাজ করেছে।
সেটা কি ধরনের পরিকল্পনা বলে অনুমান করা হচ্ছে?
দেখুন, আমাদের যেটা অনুমান এবং যেটা আমরা এখানকার কাগজে পড়ছি এবং যা শুনছি তাতে এটা দুটো ধরনের গল্প উঠে আসছে। একটা হচ্ছে দেখুন, এটা কিছুটা বিজেপির, আপনারা অনেক এটা নিয়ে খবর খবরও হয়েছে যে বিজেপি দিল্লির যে সাম্প্রতিক নির্বাচন হলো, তার আগেই বিজেপি এখানে যথেষ্ট ভাবে এই অঞ্চলটাকে কমিউনালাইজ করার চেষ্টা করেছে এবং পুরো শহরকে করেছে, কিন্তু ওই অঞ্চলে বেশি করে হয়েছে যেহেতু ওই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ মুসলমান পপুলেশন ওখানে আছে। তার ফলে দিল্লিতে এটা একটা এক ধরনের খুব পোলারাইজেশন তৈরি ইলেকশনের সময় থেকেই হচ্ছিল, কাজে অনেকেই মনে করছেন যে এটা কিছুটা বিজেপির এক ধরনের প্রতিশোধ নির্বাচন হেরে যাওয়ার জন্য, এটা একটা। কিন্তু আর থেকেও যেটা মানে গুরুত্বপূর্ণ অনেকে মনে করছেন সেটা হচ্ছে যে এই যে সিএএ, এনপিআর এবং এনআরসি, এই যে তিনটে ল যেটা একেবারে ওপেনলি অ্যান্টি সংবিধানের মানে অ্যান্টি কনস্টিটিউশনাল সংবিধানের বিরোধী যে তিনটি ল এবং আইন বিজেপি গত কয়েক মাসে জনপ্রিয় করে তোলবার চেষ্টা করছে এবং আইন পথেও এবং আইনের বাইরেও, মানে সেই সেই যে তার যে বিরোধী যে প্রতিবাদগুলো এবং তার প্রতিবাদের একটা মূল ইয়ে ছিল, মানে প্রতিবাদের সামনে সারিতে ছিল এখানকার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মুসলমান পরিবার, ছাত্র ছাত্রী, নন মানে হিন্দু বাকি বহু ইয়েও ছিল কিন্তু একটা বড় অংশ ছিল মুসলমান, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান মানুষ। সেই প্রতিবাদটাকে ভেঙে দেওয়ারও একটা একটা মানে খুব জোর করে সেই প্রতিবাদের যে কাঠামোটা সেটাকে ভেঙে দেওয়ারও এটা একটা পরিকল্পনা বলে অনেকে মনে করছে। মানে এমন হিংসা দুদিন হয়েছে যে তার ফলে আর কোন রকমের নতুন করে কোনো প্রতিরোধ বা প্রতিবাদ, এবং সে পুরো প্রতিবাদটাই শান্তিপূর্ণ ছিল, এবং যেটা সবাই বলছে যে দু মাস ধরে এই প্রতিরোধ এর কোনো একটিও হিংসার ঘটনা নেই, একটিও মৃত্যুর ঘটনা নেই, কিন্তু এর বিরুদ্ধে যে প্রতিবাদে সেদিন এই দুদিন ধরে বিজেপি তিন দিন ধরে করেছে, যে এটাকে বলা হচ্ছে যে অ্যান্টি সিএ এর বিরুদ্ধে প্রো সিএ এবং একটা মুভমেন্ট, এইটা সেটা একেবারেই নয়, এটা একটা পরিকল্পিত দাঙ্গা, মানে এটা আমাদের বলা ছাড়া কোনো উপায় নেই।
সায়নদেব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, ধন্যবাদ।
ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েকদিন ধরে যে সহিংসতা চলছে তাতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। কলকাতায় রয়েছেন সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, দিল্লিতে একজন বিচারপতি, তিনি এই সহিংসতায় ক্ষমতাসীন সরকার এবং পুলিশের তীব্র সমালোচনা করেছিলেন, সেই ঘটনার পরপরই তাকে বদলি করা হয়েছে, এই নিয়েও তো একটা বিতর্ক চলছে।
না, বিষয়টা হচ্ছে এরকম, কেন্দ্রীয় সরকারের তরফে যেটা বলা হয়েছে বিচারপতি রুটিন ট্রান্সফার, এবং এটার আগেই শিডিউলটা ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা কার্যকরী করার ক্ষেত্রেই গোটা দেশে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে, যে দিল্লির প্রশাসন যে ভূমিকা নিয়েছে শান্তি রক্ষার ক্ষেত্রে বকলমে কোনোই ভূমিকা নেয়নি, আরো মানে সংবেদনশীল হতে পারত সরকার প্রশাসন, সেইটা বলাতেই কিন্তু দেশের মিডিয়া, সমস্ত মিডিয়ায় কিন্তু এক বাক্যে, এখানে কোনো মানে পক্ষ বা বিপক্ষের কোনো নেই, সমস্ত মিডিয়ায় কিন্তু এই বিষয়টা একটা যথাযোগ্যভাবে তাদের মিডিয়ার যেটা ভূমিকা তারা কিন্তু সমালোচনার প্রেক্ষিতেই দেখছেন যে এই মুহূর্তে তার মানে বদলি, যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বা কেন্দ্রীয় সরকার তরফে আমাদের যে মন্ত্রী আছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তিনি বলেছেন যে এটা একটা রুটিন ট্রান্সফার।
পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করে বলেছেন, অর্থবাজার পর্যন্ত এই ভয় থেকে দূরে নেই। আমেরিকানদেরকে করোনা নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নিচ্ছে। হোয়াইট হাউস সংবাদদাতা আমাদের সহকর্মী প্যাটসি ওয়াইদাকুসাওয়ারা তাঁর এক রিপোর্টে উল্লেখ করেন, বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারের প্রয়াস কর্মসূচি তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে করোনা নিয়ন্ত্রণে 2.5 বিলিয়ন বা $250 কোটি বরাদ্দ দেওয়ার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বলেন,
Because of all we've done, the risk to the American people remains very low.
তিনি বলেন, আমরা যেসব ব্যবস্থা নিয়েছি তাতে আমেরিকানদের করোনা আক্রান্ত হবার ঝুঁকি খুব কম। একদিন আগে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকায় করোনা ভাইরাস মহামারী আকারে ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শেয়ারবাজারে দরপতনের জন্য করোনা নিয়ে ভীতিকর খবর ছড়ানোর জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন। জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির জেনিফার নুজ্জো বলেন, এই খবর নিশ্চয় অর্থনীতির উপর প্রভাব ফেলছে। তার বক্তব্য,
obviously we want to make sure we mitigate the economic impacts and the extent to which public fear is driving that, that's important, but I think the overall message that we should expect to see cases here,
তিনি বলছিলেন, অবশ্যই এটি নিশ্চিত করতে হবে যেন অর্থনীতিতে এর প্রভাব না পড়ে, কারণ খবর পড়ে মানুষ শঙ্কিত হয়। আমার মনে হয় মূল বার্তা হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনা ছড়ানোর ভয় রয়েছে। সত্যি আগাম প্রস্তুতি আমাদের নেওয়া ভালো, কিন্তু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর ব্যবস্থা আরও জোরদার করতে হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আমেরিকান করোনায় আক্রান্ত হয়েছেন, সংখ্যা আরও বাড়তে পারে এমন বক্তব্য বিশেষজ্ঞদের। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 25 লক্ষকে পরীক্ষা করা হয়েছে, যারা চীন সফর করে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রে। আরও মানুষকে পরীক্ষা করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অবশ্যই হবে।
Are you planning to test more people?
Well, we're testing everybody that we need to test and we're finding very little problem.
President Trump বলেন, অবশ্যই নতুন কেউ যদি পরীক্ষা করানো দরকার মনে করি আমরা, তাকে পরীক্ষা করা হবে, তবে খুব সমস্যার কিছু দেখা যাচ্ছে না। করোনা ভাইরাস নিয়ে হালকাভাবে দেখায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন ডেমোক্রেট নেতৃবৃন্দ। সেনেটর মাইনরিটি লিডার সেনেটর চাক শিমর তার সমালোচনা করে কথা বলেন।
The administration has no plan. They have cut back repeatedly on our lines of defense, whether it is in the CDC.
চাক শিমর বলছিলেন, প্রশাসনের কোনো পরিকল্পনা নেই, প্রতিরোধের তেমন কোনো শক্ত ব্যবস্থা নেই, CDC বা জাতীয় নিরাপত্তা পরিষদ কেউই এ নিয়ে কাজ করছে না। বিশ্বব্যাপী 80,000-এর মতো মানুষ করোনায় আক্রান্ত, এর মধ্যে মারা গেছে প্রায় 2,800 জন। জেনিফার নুজ্জের মত,
the idea of containing it, meaning stopping the spread, is probably not within reach. I think we should need to shift our focus to thinking about how to mitigate.
তিনি বলছিলেন, এই ভাইরাস দমন করবার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি। আমার মনে হয় আমাদেরকে সেদিকে মনোযোগ দেওয়া দরকার, কিভাবে এই ভাইরাস ছড়ানো থেকে দেশকে রক্ষা করা যায় সেদিকে খেয়াল করতে হবে। নিউ ইয়র্ক সহ বেশ কিছু রাজ্যে করোনা যেন ছড়াতে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রি কিউমো কেন্দ্রীয় সরকারের কাছে করোনা নিয়ন্ত্রণে $40 মিলিয়ন বা $4 কোটি তহবিল বরাদ্দের অনুরোধ করেছেন। কিউমো,
We'll also be asking the federal government to allow the state to do its own testing. This state has a very sophisticated Department of Health system.
বলছিলেন, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অনুরোধ করেছি রাজ্যগুলোকে নিজেদের মতো করে পরীক্ষা করবার অনুমতি দিতে, কারণ রাজ্যগুলোতে উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের প্রয়াসের নেতৃত্ব দেবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মাইক পেন্সকে দায়িত্ব দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহর সহ বেশ কয়েকটি এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সুহেলা হক খানের সঙ্গে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি ডক্টর আবু নাসের রাজীব।
ডক্টর সুহেলা হক খান, আজকে ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটা শহরে স্বাস্থ্যগত ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে সান ফ্রান্সিসকো শহর রয়েছে এবং সান্টা ক্লারা কাউন্টিও রয়েছে। এটা কেন করা হলো বলে আপনার মনে হচ্ছে?
এটা মেইনলি করা হয়েছে যাতে রিসোর্স মোবিলাইজেশন সুবিধা হয়, যেহেতু হচ্ছে গিয়ে করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, সেজন্য সবগুলো শহরেই পাবলিক হেলথ নার্সের দরকার হবে, স্পেশাল ডাক্তারদের দরকার হবে, তারপরে যদি অনেক বেশি কেস হয় তাহলে হচ্ছে গিয়ে হসপিটালে জায়গা করতে হবে। তো এমার্জেন্সি ডিক্লেয়ার করলে পরে এই রিসোর্স মোবিলাইজেশনে হচ্ছে গিয়ে সুবিধা হয়, প্লাস হচ্ছে গিয়ে ফেডারেল গভর্নমেন্টের থেকেও হচ্ছে গিয়ে রিসোর্স পাওয়া যায়। মেইনলি এই সব কারণে হচ্ছে গিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। সান ফ্রান্সিসকোটা মনে হচ্ছে জাস্ট 7 দিনের জন্য করা হয়েছে, বাট মেয়র লন্ডন ব্রি বলেছেন যে এটাকে হচ্ছে গিয়ে এক্সটেন্ড করা হতে পারে।
এই যে ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ইমার্জেন্সি ঘোষণা করা হচ্ছে, তার অর্থ কি এই যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা মনে করছেন যে আগামীতে করোনা ভাইরাসের প্রভাব আরো বাড়বে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে?
জি, এই ধারণা থেকেই হচ্ছে গিয়ে এমার্জেন্সি ডিক্লারেশন দেয়া হচ্ছে। অলরেডি হচ্ছে গিয়ে এক মাসের মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে কোনো করোনা ভাইরাস ছিল না, তারপরে হচ্ছে গিয়ে প্রিন্সেস ডায়মন্ড শিপের থেকে হচ্ছে গিয়ে 42টা কেস ক্যালিফোর্নিয়াতে ঢুকলো, তারপরে হচ্ছে গিয়ে আমেরিকার আর অন্যান্য জায়গায় হচ্ছে। তো এইসব বিভিন্ন কারণে মনে হচ্ছে যে এটার প্রকোপ বাড়ার সম্ভাবনাই বেশি, এবং সেজন্য হচ্ছে গিয়ে রিসোর্সের দরকার হবে, টাকা পয়সার দরকার হবে, হাসপাতালের দরকার হবে। সেজন্য এখন থেকেই হচ্ছে গিয়ে প্রিপারেশন যাতে হচ্ছে গিয়ে সবাই নিতে পারে, সেজন্য হচ্ছে গিয়ে এমার্জেন্সি ডিক্লারেশনটা দেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে বুধবার সংবাদ প্রকাশিত হয়েছে যে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে স্যাক্রামেন্টো এলাকার একটি হসপিটালে প্রথমবারের মতো একজন রোগী ভর্তি হয়েছে, যাকে মনে করা হচ্ছে যে তিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে। এর অর্থটা কি আসলে?
এর অর্থ হচ্ছে গিয়ে যে করোনা ভাইরাস হচ্ছে গিয়ে বেসিক্যালি এক ধরনের ফ্লু ভাইরাস, কিন্তু এটা একটা নতুন ধরনের ভাইরাস আর এটার প্রকোপ খুব খারাপ আর এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। তো প্রথমে যত কেস হচ্ছে গিয়ে ধরা পড়েছিল ক্যালিফোর্নিয়াতে সব ছিল হয় উহান প্রদেশ থেকে হচ্ছে গিয়ে আমেরিকানরা দেশে আমেরিকায় ফেরত এসছে, অথবা হচ্ছে গিয়ে উহান প্রদেশ থেকে কেউ আসছে তার থেকে হচ্ছে গিয়ে আরেকজনের হচ্ছে গিয়ে ট্রান্সমিশন হয়েছে। স্যাক্রামেন্টোতে যেই পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সে হচ্ছে গিয়ে আসলে এসছে সোলানো কাউন্টির থেকে। তো এখন সে হচ্ছে গিয়ে উহানেও যায় নাই, চায়নাতেও যায়নি, সেজন্য এখন মনে করা হচ্ছে যে সে হচ্ছে গিয়ে অন্য কারো সংস্পর্শে আসছে, সেটা এটাকে বলা হচ্ছে গিয়ে কমিউনিটি ট্রান্সমিশন। সে ডিরেক্ট চায়না যায়নি, উহানেও যায় নাই।
আপনি যেহেতু পাবলিক হেলথ এক্সপার্ট, আপনার কাছে জানতে চাইছি যে করোনা ভাইরাসের যে প্রকোপ সেটা বন্ধ করার জন্য আমাদের কি কি করতে হবে?
আচ্ছা, এটা একটা খুবই প্রশ্ন, ভালো প্রশ্ন। করোনা ভাইরাস হচ্ছে গিয়ে এক ধরনের ফ্লু ভাইরাস। আমেরিকায় অলরেডি হচ্ছে গিয়ে এই বছর ওয়ার্স্ট ফ্লু সিজন বলতেছে ইন দ্য লাস্ট ডেকেড অর সো। অলরেডি আমেরিকায় গত 3-4 মাসে অলমোস্ট 10,000 লোক ফ্লুতে মারা গেছে। করোনা ভাইরাস হচ্ছে গিয়ে একটা স্পেশাল ধরনের ফ্লু। করোনা ভাইরাস বা এনি ফ্লুতে যেটা হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট করতে পারি সাম বেসিক পাবলিক হেলথ প্র্যাকটিসেস, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা পাবলিক কোথাও যাই, পাবলিক জায়গায় যাই যেখানে অনেক মানুষ থাকে, একটা মাস্ক ইউজ করা, তারপরে হচ্ছে গিয়ে বাসায় ফেরত এসে ঘন ঘন হাত ধোয়া, আর হচ্ছে গিয়ে আমরা যদি হাত দিয়ে কিছু ধরি তাহলে সেই হাত দিয়ে নাক মুখ বা চোখ হচ্ছে গিয়ে না ছোঁয়া, আর যদি কারো মনে হয় যে আমার ফ্লু ফ্লু ভাব হচ্ছে তাহলে হচ্ছে গিয়ে সেলফ কোয়ারেন্টিনে বাসায় থাকা।
ডক্টর সুহেলা হক খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম আদনান আবু ওয়ালিদ আল সাহরাওয়ি বা আবু ওয়ালিদের অবস্থান এবং শনাক্তকরণ সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। এই ব্যক্তি সন্ত্রাসী সংগঠন আইসিস ইন দ্য গ্রেটার সাহারা বা আইসিস জিএস এর একজন শীর্ষ নেতা। আবু ওয়ালিদ ও তার অনুগতরা আল কায়দার অঙ্গ সংগঠন আল মোরাবিতান থেকে সম্পর্কচ্ছেদ করার পর এই গ্রুপটির উত্থান ঘটে। মালি নিজার সীমান্তবর্তী মূলত মালিতে আইসিস জিএসের অবস্থান। 2015 সালে এই সংস্থাটি আইসিসদের প্রতি আনুগত্য স্বীকার করে। আবু ওয়ালিদের নেতৃত্বে এই গ্রুপটি বেশ কতগুলো সন্ত্রাসী হামলা পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে 2017 সালের 4 মার্চে মালির সীমান্তে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার টহল বাহিনীর উপর হামলা, যে হামলায় 4 যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও নাইজেরিয়ার সেনা নিহত হয়েছিল। 2018 সালের 16 মে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর আবু ওয়ালিদকে 1-3-2-2-4 বলে বিশ্বময় বিশেষ সন্ত্রাসী বলে শনাক্ত করে। একই সঙ্গে ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের 219 অনুচ্ছেদ অনুযায়ী আইসিস জিএসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসেসের মাধ্যমে দি রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে। 1984 সালে সংস্থাটি শুরু হবার পর থেকে 100 জনের অধিককে নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য $15 কোটি অধিক প্রদান করা হয়েছে, যাদের দেয়া নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার ও বিশ্বময় সন্ত্রাসী তৎপরতা এড়ানো সম্ভব হয়েছে। আপনাদের কারো কাছে আবু ওয়ালিদ আল সাহরাওয়ি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ওয়েবসাইট www.rewardsforjustice.net ঠিকানায় অথবা ইমেইলে info@rewardsforjustice.net ঠিকানায় অথবা নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনসুলেট অফিসের আঞ্চলিক নিরাপত্তা অফিসারকে তা জানাতে পারেন। সকল তথ্যের বেলায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেছেন, ভারত পাশে থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত সফল হবে। রোহিঙ্গাদের মাঝে ভারত সরকারের দেয়া ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। কক্সবাজার থেকে আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
কুতুপালং শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গুরুত্বের সাথে উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে ভারত সরকার।
We have also been assisting Myanmar through the Rakhine State Development Program, which includes construction of prefabricated houses for the return of the displaced persons. I deeply appreciate the efforts of the Ministry of Disaster Management and Relief for their commendable work in providing necessary relief assistance to the displaced person in the camps and also for managing this humanitarian challenge.
Riba Ganguli Dash. বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, অনেক দিন হয়েছে, এখন যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ, এজন্য ভারতের সহায়তা কামনা করেন তিনি।
আমরা দ্রুত প্রত্যাবাসন চাই এবং আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু ভারত এবং ভারতের সরকার যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সমর্থন দেন এবং তাদের চেষ্টা অব্যাহত থাকেন, আমরা খুব দ্রুত এই বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদেরকে মায়ানমার প্রত্যাবাসনে সফল হব।
ডাক্তার এনামুর রহমান প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের বাসাঞ্চলে স্থানান্তর করে সময় ক্ষেপণের ইচ্ছে আর নেই। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কথাই ভাবছে সরকার, এজন্য ভারতের সহযোগিতাকে বড় করে দেখছে বাংলাদেশ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কুতুপালং, কক্সবাজার।
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন জমা দিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সে সময় চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী। অপরদিকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি করেন বিএনপি প্রার্থী। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী হাসান ফেরদৌস।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। সকাল থেকে প্রার্থী এবং সমর্থকদের পদচারণায় মুখরিত ছিল নির্বাচন কমিশন কার্যালয়। আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীরা নগর উন্নয়নে যেমন প্রতিশ্রুতি দেন, তেমনি নির্বাচনকে নিয়ে নানা শঙ্কার কথা বলেন বিএনপি প্রার্থীরা।
জনগণের জন্যই সরকার এবং জনগণের জন্যই দেশ। এই জনগণ আমাকে দাঁড়াতে বলেছে, জনগণের ইচ্ছা, জনগণের ইচ্ছা এবং তাদের চাওয়া পাওয়া যে আমি আবারও নির্বাচন করি।
এলাকার লোকজনের চাহিদা আছে, তাদের দাবি আছে, কারণ আমি যতগুলো উন্নয়ন করেছি সরকারের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে যতগুলো উন্নয়ন করছি তার বাইরেও আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছি।
এলাকার শিক্ষার পরিবর্তন হলে, শিক্ষিতের হার বাড়লে,
এবং মানে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলে অবশ্যই সে এলাকার পরিবর্তন হবে।
গণতন্ত্র বাংলাদেশে নাই বললে চলে, রাতার আন্ধারে ভোট হয়ে যায়। এখন আমরা চাচ্ছি গণতন্ত্র ফিরে আনার জন্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র ফিরে আনার জন্য আমরা এই নির্বাচন অংশগ্রহণ করছি।
বিএনপি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তে বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, যেহেতু আমরা দলের এক একজন এক একটা দায়িত্বে আছি। নির্বাচনটা আমাদের একটা আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।
আমার দল বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার দল হাইকমান্ড আমাকে যাচাই বাছাই করে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে।
এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা আশা করছি সরকার, রাষ্ট্রযন্ত্র, ইসি, আওয়ামী লীগ মিশে যে একাকার হয়ে গেছে, ইসিকে সে থেকে বের হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনকে ঘিরে বিএনপি অযথা সমালোচনা করছে বলে জানান আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
আমরা ক্ষমতায় আসার পর থেকে শুধু অভিযোগ, সমালোচনা এগুলো দিয়েছে, আর ভালো কাজগুলো তো দেখে না। ওরা একটু এদিক ওদিক করে শুধু সমালোচনা, ইভিএম এর বিরুদ্ধে তো সমালোচনা করেছে, সব সময় সমালোচনা ওরা আছে।
এদিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
আর এই নির্বাচনটি সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য, সুন্দর পরিবেশ রক্ষার জন্য, একটা সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্ভয় ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার, সেটা আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা করব।
আগামী 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাংলাদেশের গাইবান্ধার কৃষকরা মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সফল হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ, এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে গাইবান্ধার চাষিরা। গাইবান্ধা সাগাটা আঞ্চলিক মহাসড়কের দুই ধারে 1 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এসব সবজি ক্ষেত। বছর জুড়ে অর্থ এবং পুষ্টির যোগান দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ইনোভেশন আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের আওতায় এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। চাষিরা বলছে পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করছেন তারা এসব সবজি।
কৃষি অফিস থেকে আমাদের বীজ টিজ দেয়, তারা এসে দেখাশোন করে, যাই হোক আমার সহযোগিতা করতেছি, আমরা খুব ভালোই অবশ্য আবাদ করতেছি।
আমরা না কুমড়া খাচ্ছি, করোনা লাগাচ্ছি, সব কিছু আর কি আমার ভালো হয়ে গেছে।
রাস্তায় ডান পাশে বা বাও পাশে করলা, লাউ, সিম বা নিচে ঘাস লাগাছি, আর সরকারি গাছ গাছ তো সে নিচে জমিনে তো কোনো আবাদ বসত হতো না আর কি, ফলন ইনশাল্লাহ খুব ভালো।
আমরা খাচ্ছি হচ্ছে প্রতি গ্রামবাসী দিচ্ছি কিছু কিছু করে, তারপর বিক্রিও করি, খাওয়া দাওয়া বাসে সেলে বিক্রিও করি।
পর্যায়ক্রমে এমন উদ্যোগ দেশের বিভিন্ন জেলায় হাতে নেওয়া হবে উল্লেখ করে কৃষি কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন,
প্রতি জায়গাটাকে কাল্টিভেশনের আওতায় নিয়ে আসা যায়, একাধারে তারা এই সবজি চাষ করে তাদের পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে পারছে, অপরদিকে তারা এই উদ্বৃত্ত সবজি বাজার বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমার চাই এই সাগাটার কৃষকদের দেখা দেখি বাংলাদেশের সমস্ত এলাকায় এই প্রযুক্তিটা ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশ হয়ে উঠুক একটা পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ।
খাদ্যের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। কৃষি বিভাগ সবসময় পরামর্শ দিয়ে পাশে থাকলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এমন প্রত্যাশা কৃষকদের। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ শুনবেন এখন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সুগুপ্তা নাসরিন কুইন শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব রিজওয়ানা কবির সুলিয়ারদের সঙ্গে। সত্তরের দশকে রিজওয়ানা কবির বাংলাদেশে বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় এবং সুপরিচিত একটি নাম। তিনি টেলিভিশনে ইংরেজিতে খবর পড়তেন, বেতারে ওয়ার্ল্ড মিউজিক অনুষ্ঠান করতেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে একজন প্রফেশনাল টেনিস কোচ। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। রিজওয়ানা কবির সুলিয়ার, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি নারীকণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকেও অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য।
আপনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের একটি প্রাইভেট স্কুল হ্যারিসবার্গ একাডেমিতে টেনিস বিভাগের পরিচালক এবং ওয়েস্ট শোর কান্ট্রি ক্লাবের প্রধান প্রফেশনাল টেনিস কোচ। একজন বাঙালি বাংলাদেশি আমেরিকান হিসেবে টেনিস খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন?
যখন আমি বাংলাদেশ থেকে 1982 সালে আমেরিকায় আসি, তখন আমার চেনাশোনা অনেকেই মনে করেছিল যে আমি যেহেতু বাংলাদেশে টেলিভিশনে নিউজ পড়তাম, হয়তোবা আমি জার্নালিজমের দিকে যাব অথবা ব্রডকাস্টিংয়ের ইউনো লাইনে থাকব। কিন্তু ওটা আর হয়ে ওঠে নাই, কারণ আমি মনে হয় আমার ওই ইন্টারেস্টটা ছিল না। সো বেশ কয়েক বছর AT&T এবং হার্শি ফুড কোম্পানির জন্য কাজ করেছি, তারপরে টেনিস খেলার কথা তখনও কিন্তু কোনো চিন্তাই করিনি এবং কোনো যে সার্টিফাইড প্রো হব অথবা টেনিস কোচ হব সেটাও কোনো দিন চিন্তা করিনি। জাস্ট বাই চান্স আমার হাজবেন্ড যেহেতু ওর বন্ধুদের সাথে টেনিস খেলতো এবং আমাকে একদিন বলল যে আসো আমার সাথে একটু টেনিস খেলো, ওই সময়টার থেকেই আমি টেনিসকে এত পছন্দ করলাম যে আমি প্রত্যেক দিন টেনিস খেলা শুরু করলাম। তারপরে টেনিস লেসেন্স নিলাম, নিতে শুরু করলাম, USTA ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে লিগে খেলতে শুরু করলাম। তারপর পরবর্তীতে ক্যাপ্টেন হয়ে টিমের অনেকগুলি টিমের ক্যাপ্টেন হলাম। ও সবের পরে আমি চিন্তা করলাম যে আমি এত পছন্দ করছি টেনিস খেলাকে যে আমি একটু শেখাবো টেনিস। তো তখন আমি ভ্যান্ডারমিয়ার টেনিস একাডেমিতে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেশনটা নিলাম এবং তখন থেকেই আমি শুরু করলাম শেখানো।
টেনিস খেলা শেখানোর জন্য আপনার কি ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে?
আমার অনেক ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে, যে ছোটদের শেখাবার জন্য একটা ধরনের সার্টিফিকেশন নিতে হয়েছে, তারপর অ্যাডাল্টসদের শেখাবার জন্য ওই ভ্যান্ডারমিয়ার টেনিস একাডেমির থেকে নিতে হয়েছে, তারপরে কোচিং করার জন্য ইউনাইটেড স্টেটস কোচিং অ্যাসোসিয়েশনের থেকে সার্টিফিকেশন নিতে হয়েছে। সো প্রত্যেক বছরই একটা না একটা কিছু আমাদের করতে হয় এবং পরীক্ষা দিতে হয় এবং ওরকমভাবে আমাদের সার্টিফিকেশন আমার সার্টিফিকেশনটা হয়েছে।
টেনিস খেলায় আপনার কি কোনো স্পেশালিটি আছে?
হ্যাঁ, আমি বলবো যে স্পেশালিটিটা ওটাই যে ছোট বাচ্চাদের শেখাবার জন্য আমার একটা প্রফেশনাল লেভেলের সার্টিফিকেশন আছে এবং ওই যে প্রফেশনাল টেনিস রেজিস্ট্রি PTR থেকে অ্যাডাল্টস এবং জুনিয়রদের শেখাবার জন্য প্রফেশনাল লেভেলের সার্টিফিকেশন আছে।
আচ্ছা, আপনার কোনটা বেশি ভালো লাগে, টেনিস খেলতে না টেনিস শেখাতে?
অ্যাকচুয়ালি দুটোই, আমি খেলি নিজের আনন্দের জন্য এবং শারীরিক সুস্থতা এবং সক্ষমতা বজায় রাখার জন্য, এবং যখন আমি আমার টেনিস স্টুডেন্টসদেরকে দেখি যে তারা খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রেস করতে পারছে এবং ওটাও আবার বিরাট আনন্দের ব্যাপার। আসলে আমি আমাকে খুব ভাগ্যবান মনে করি যে আমি আমার মনের মতো একটা পেশার সাথে জড়িত আছি।
আপনি দীর্ঘদিন ধরে টেনিস খেলছেন, আপনার পেশাগত জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কি?
আমি বলবো যে টেনিস খেলোয়াড় হিসাবে আমাদের USTA মিক্সড ডাবলস টিম যখন 2011 সালে ন্যাশনাল পর্যায়ে গিয়ে চতুর্থ স্থান অর্জন করলাম, ওটা কিন্তু আমাদের জন্য একটা আনবিলিভেবল অ্যাকমপ্লিশমেন্ট ছিল। আর কোচ হিসাবে নিজেকে গর্বিত এবং সফল মনে হয়েছে যখন আমার স্কুলের এক ছাত্রী মিডপেন টুর্নামেন্টে ফার্স্ট ফিমেল চ্যাম্পিয়ন হয়েছিল।
বাহ, 70-এর দশকে রিজওয়ানা কবির বাংলাদেশে বেতার এবং টেলিভিশনে অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় একটি নাম ছিল। আপনি টেলিভিশনে ইংরেজিতে খবর পড়তেন, বেতারে ওয়ার্ল্ড মিউজিক অনুষ্ঠান করতেন, সেই দিনগুলোর কথা বলবেন? আপনি কিভাবে তখন সংবাদ মাধ্যমে যাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছিলেন?
নিশ্চয়ই, ব্রডকাস্টিং এর সাথে জড়িত হয়েছি আমার মায়ের জন্য। আমার মা লেট মিসেস হেনা কবির বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের বহু বছর ধরে জড়িত ছিলেন সাথে। তো ইনফ্যাক্ট ঢাকা টেলিভিশনের পর্দায় আমার মায়ের চেহারাটা সবচেয়ে প্রথম ভেসে ওঠে ওই 1964-এর 25-এ ডিসেম্বরে, ওই যে ইনগ্রাল ট্রান্সমিশন ব্রডকাস্টটা যখন হয়। সো এটা আমাদের ভীষণ একটা গর্বের বিষয় আমার আমার এবং আমার ফ্যামিলির জন্য। তো আমার মনে হয় ওই ব্রডকাস্টিং এর দিকে আমার এটা ইন্টারেস্টটা আমার মায়ের জন্যই হয়েছে।
আচ্ছা আচ্ছা, আর স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করছে যে সংবাদ মাধ্যমে না গিয়ে আপনি কেন টেনিসকে পেশা হিসেবে বেছে নিলেন?
আই গেস সারা জীবনই আমি চেয়েছি স্পোর্টস এর সাথে জড়িত হতে, কারণ এটা আবার বলতে হবে যে স্পোর্টস এর দিকে যে একটা বিশাল ঝোঁক আমার, এটা কিন্তু আমার বাবার জন্য। আমার বাবা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তখন আমার বাবা লেট মিস্টার ফাইজুল কবির খুব ভালো একজন ফুটবল খেলোয়াড় ছিলেন এবং সে ওয়ারি ক্লাবের জন্য খেলতেন। ওনার সাথে ছোটবেলায় আমি ক্রিকেট এবং ফুটবল খেলা দেখতে সবসময় ঢাকা স্টেডিয়ামে যেতাম, এবং ওই ছোটবেলার যে এক্সপিরিয়েন্সটা এবং মজাটা স্পোর্টসের জন্য, ওটা কিন্তু থেকে গেল আমার সাথে। এবং যখন আমি বয়স অনেক হয়ে গেল, তখনও আমি শুধু স্পোর্টসই দেখতে চাই টেলিভিশনে, স্পোর্টস এর সাথে ইনভলভ হতে চাচ্ছি, সব কিছুই খালি স্পোর্টস স্পোর্টস স্পোর্টস। তো ব্রডকাস্টিং অতটা ইন্টারেস্টিং ছিল না আমার কাছে যতটুকু স্পোর্টস ছিল।
আচ্ছা, বাংলাদেশে ছেলে মেয়েদের টেনিস খেলা শেখানোর ব্যাপারে আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে?
ওটা আমার একটা স্বপ্ন যে কোনো সময় যদি সুযোগ পাই, তাহলে আমি একদিন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাথে জড়িত হয়ে আমার যে একটা খেলোয়াড় কোচ এবং ক্যাপ্টেন হিসাবে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এই দেশে, ওটা যদি শেয়ার করতে পারি বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে, আমার জন্য খুবই একটা আনন্দের এবং গর্বের বিষয় হবে। আশা করি আমি কোনো একদিন এই সুযোগটা পাব। আমার তো মনে হয় যে বাংলাদেশের মেয়েরা, তারা তো ফুটবলেও খুব ভালো করছে, ক্রিকেটে, আর্চারিতে, অনেক কিছুতেই খুব ভালো করছে, তো তারা টেনিসে কেন ভালো করতে পারবে না? নিশ্চয়ই তারা ভালো করতে পারবে, এবং পুরা দুনিয়ার অন্য অ্যাথলিটসদের সাথে কম্পিট করতে পারবে। আমি যে কি খুশি হব যদি দেখি যে বাংলাদেশের কোনো এক মেয়ে ওই হাই লেভেলে কম্পিট করছে। এই যে যেমন ইন্ডিয়ার সানিয়া মির্জা কত নাম করেছে, কত ভালো প্রফেশনাল লেভেলে খেলাধুলা করেছে, তো আমাদের বাংলাদেশের মেয়েরা কেন পারবে না? নিশ্চয়ই তারা পারবে।
রিজওয়ানা কবির সুলিয়ার্ড, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আর এখন খেলার খবর শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সেলিম হোসেন। বাংলাদেশের মেয়েরা বরাবরই ক্রিকেট খুব ভালো করছিল, কিন্তু হঠাৎ করেই নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা নিজেদের দুটো খেলায় দুটোতেই হেরেছে। কিন্তু কেন? তা জানতে আমরা এখন কথা বলছি বাংলাদেশের একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদের সঙ্গে। মঞ্জুর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, যেমনটা বলছিলাম, সালমান নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা খুব ভালো ক্রিকেট খেলছিল, আমরা বেশ কিছু সফলতাও দেখেছি তাদের, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে তারা নিজেদের দুটো খেলাই হেরে বসলো, কি কারণ দেখছেন?
আসলে তো টি টোয়েন্টি চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন, তো এটা আসলে অনেক বড় সাফল্যের একটা পালক বাংলাদেশের মস্তকে রয়েছে, মাথায় রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু এই বিশ্বকাপটা খেলতে গেছে সালমান দল, এবং সেখানে যেটা হয়েছে যে আমরা জানি যে অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং শুরুর ম্যাচেই কিন্তু ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, দিয়ে একটা চমক সৃষ্টি করেছে। আবার সেই অস্ট্রেলিয়া যার বিরুদ্ধে বাংলাদেশ কখনোই টি টোয়েন্টি ম্যাচ খেলেনি, আজকে প্রথমবারের মতো খেলেছে এবং সেখানে ম্যাসিভলি হেরেছে বাংলাদেশ, 86 রানস আসলে ব্যবধান ছিল। তো যেটা বাংলাদেশের শারমিন, তিনি প্রেস মিটে এসে বলেছেন যে ওদের সঙ্গে কখনোই খেলা হয়নি আমাদের, ওদের খেলার ধরন সম্পর্কে আমরা আসলে ওয়াকিবহল ছিলাম না, আমরা যত বেশি ম্যাচ খেলবো তত আসলে একটা ধারণা তৈরি হবে, তখন হয়তো আমরা কম্পিটিশনটা তৈরি করতে পারবো। যেটা হয়েছে প্রিভিয়াস ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টটাকে বাংলাদেশ কিন্তু খুব ক্লোজ ম্যাচ খেলেছে, এবং মনে হচ্ছিল হয়তো আরেকটু যদি মিডল অর্ডার থেকে সাপোর্ট পাওয়া যেত, অথবা ওপেনার মুর্শিদা যদি তার ইনিংসটা আরেকটু লম্বা করতে পারতো, হয়তো শুরুর ম্যাচেই বাংলাদেশ চমকে দিতে পারতো ভারতকে হারিয়ে, সেটা হয়নি। কিন্তু বাংলাদেশ কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছে ভারতের বিপক্ষে, যেটা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো তারপরেও আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে
জি মঞ্জুর, মঞ্জুর আপনি যেমনটা বলছিলেন, আপনি যেমনটা বলছিলেন যে সংবাদ সম্মেলনে তারা দাবি করেছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা আগে কখনো খেলেনি, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেটি খেলতে গিয়ে প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে ভালো করে বুঝে শুনে না গিয়ে তারা খেলতে গিয়েছে, এমনটাও তো হওয়ার কথা নয় নাকি? ক্রিকেটের ক্ষেত্রে আমরা জানি যে খেলোয়াড়রা বিপক্ষ দলের খেলোয়াড়দের অনেক ধরনের ভিডিও ক্লিপ দেখে এক ধরনের গবেষণা করে তারপর তারা খেলতে যান, কারণ এখানে এক ধরনের সম্মান, এক ধরনের গবেষণার বিষয় রয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কি তেমন কোনো সুযোগ সুবিধা নেই?
এক্স্যাক্টলি, খুব ভালো পয়েন্ট আউট করেছেন আপনি। আপনি যদি ছেলেদের ক্রিকেটের সঙ্গে তুলনা নিয়ে আসেন, তাহলে ছেলেরা যেসব সুযোগ সুবিধা পেয়ে অভ্যস্ত সেটা কিন্তু এখনো মেয়েরা পায় না। বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, মানে মেয়েদের যেসব টপ ক্লাস টিম রয়েছে, তারা অনেক আগে থেকেই মেয়েদের যে টেস্ট ম্যাচ ক্রিকেট সেটা খেলে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, খুব ভালোভাবে তারা বেড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের কিন্তু সেটা এখনো তৈরি হয়নি, যে কারণে মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। তারপরেও তারা যে পারফরমেন্স গুলো দিচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত অনুপ্রেরণাদায়ী, এবং তার পেছনে অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা ভালো ভূমিকা রয়েছে, কিন্তু যথেষ্ট নয়। আরো আসলে তাদের সুযোগ সুবিধাটা বাড়াতে হবে, না বাড়ালে আসলে হবে না। এর চেয়ে ভালো পারফরমেন্স আমার মনে হয় তাদের কাছ থেকে এক্সপেক্ট করাটাও আসলে বোকামি। আবারও বলছি, ছেলেদের যে পরিমাণ ফ্যাসিলিটিস রয়েছে আমাদের এখানে মোটামুটি মানের, তার ধারে কাছে কিন্তু মেয়েদের ফ্যাসিলিটিস নাই, মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে।
জি, এবার একটু অন্য আরেকটি বিষয় যেতে চাই, অনেক বেশি আলোচিত, বাংলাদেশে অনেক ধরনের বিতর্কের জন্ম দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক বললে বেশি বলা হবে না, মাশরাফি বিন মুর্তজা, তাকে নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তার অধিনায়কত্ব নিয়ে, কারণ কি?
এটা তো ধরেন আসলে অনেক দিন ধরে বিষয়টা আসলে ঝুলে আছে এবং অনেক দিন ধরে আলোচনায় রয়েছে। আমরা দেখেছি যে বিশ্বকাপে মাশরাফি নয় ম্যাচ খেলে মাত্র একটি উইকেট নিয়েছে, তার মানে তার পারফরমেন্স কিন্তু একজন ক্রিকেটার হিসেবে একেবারে তলানিতে। এখন যখন ক্যাপ্টেনের পারফরমেন্স এরকম তলানিতে চলে যায়, তার তিনি অটোমেটিক সিলেকশন হন কিভাবে? অটোমেটিক সিলেকশন হওয়ার পরেই না আসে ক্যাপ্টেন্সি প্রসঙ্গ, অর্থাৎ আপনি ইলেভেনে খেলবেন এই নিশ্চয়তা পাওয়ার পরেই তো আপনাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে। তো সেই বিতর্কটা তৈরি হয়েছে বাংলাদেশে। এখন বিষয়টা হচ্ছে যে উনি এরপরে সাংসদ নির্বাচিত হয়েছেন, তারপরে উনি এখন বিষয়টা হচ্ছে যে উনি ক্যাপ্টেন্সিটা আর কতদিন ধরে করবেন, একটা চাপানোতর চলছে। বিসিবি সভাপতি একবার বলে ফেলেছিলেন যে এই যে তিন ম্যাচের যে সিরিজটা, ওয়ান সিরিজটা জিম্বাবুয়ের এগেনস্ট, এটাই হয়তো বা তার শেষ, আমরা হয়তো আগামী মাসে একজন ক্যাপ্টেন ডিক্লেয়ার করব বিশ্বকাপের জন্য। হ্যাঁ, তো সেটা কতটুকু কি সম্ভব সেটা আমরা জানি না, কারণ পরের ঠিক পরে দু একদিন পরে তিনি যখন আবার গণমাধ্যমের সামনে এসেছেন তখন কিন্তু আবার বিষয়টা উল্টে দিয়েছেন যে আলটিমেটলি মাশরাফি যদি খেলোয়াড় হিসেবে টিমে তার নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন, যদি তার নিজের প্রয়োজনীয়তা তিনি যদি আবার সেই জায়গায় নিতে পারেন তাহলে তিনি খেলবেন। আবার আমরা যে নতুন ক্যাপ্টেন ঘোষণা করতে নতুন মাশরাফি ক্যাপ্টেন থাকা অবস্থায় আবার নতুন ক্যাপ্টেন ঘোষণার বিষয়টা কি এলো সেটাও আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। আবার মাশরাফি যদি অবসরেই যান তাহলে আবার নতুন ক্যাপ্টেন ঘোষণার একটা বিষয় উঠে আসে, সুতরাং বিষয়টা অনেকখানি অস্পষ্ট। হয়তোবা আমরা কিছুদিনের মধ্যে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হব, তবে তার আগে দেখতে হবে যে ওয়ানডে সিরিজটাই মাশরাফি নিজে কেমন পারফরমেন্স করেন, তার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করছে তার ক্যারিয়ারটা আর কতটুকু লম্বা হচ্ছে।
জি, আরেকটি বিষয়ে আমাদের একদম সময় নেই, খুব সংক্ষেপে যদি আপনার মন্তব্য। চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছে রিয়ালের, এমন কি কারণ?
গতকাল রাতে তারা যেভাবে হেরেছে তাতে একটু তো মনে হচ্ছে, তবে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদ যেরকম ফর্মে রয়েছে সাম্প্রতিক সময়ে তারা কিন্তু লিগেও একটা ম্যাচে এভাবে পয়েন্ট খুঁজেছে, পরপর দুটা ম্যাচে এইভাবে আসলে মানে নিজেদের ঠিক ছন্দটা হারিয়ে ফেলেছে। তবে জিনেদিন জিদান কিন্তু দুর্দান্ত একজন কোচ, কিভাবে পারফরমেন্স বের করে নিয়ে আসতে হয় আমার মনে হয় তিনি সেটা খুব ভালো।
নিশ্চয়ই আমরা সেদিকে তাকিয়ে থাকব, নিশ্চয়ই আমরা সেদিকে তাকিয়ে থাকব,
নিশ্চয়ই তারা খুব ভালোভাবে কামব্যাক করবে।
জি, নিশ্চয়ই আমরা সেদিকে তাকিয়ে থাকব, বিশেষ করে যারা ফুটবল প্রেমী তারা নিশ্চয়ই চাইবে আরো বেশি ভালো খেলা দেখার। মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ সঞ্জনা ফিরোজের কাছে।
ধন্যবাদ সেলিম হাসান। বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী 27তম বার্ষিক ইউএস ট্রেড শো। ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স বা এমচ্যাম এবং যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক যৌথভাবে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আশা প্রকাশ করেছেন যে এই ট্রেড শো দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যকার বিকাশমান বাণিজ্য খাতকে আরও শক্তিশালী করবে এবং এর মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ উন্মোচিত হবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্চ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়েগনার অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করে যাতে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সুযোগ তৈরি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ইউএস ট্রেড শোর চলতি আসরে 80টি বুথে যুক্তরাষ্ট্রের শতাধিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। এছাড়া ট্রেড শো চলাকালীন সময়ে 4টি তথ্যবহুল সেমিনার হওয়ার কথা রয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপের কাছাকাছি। ট্রাম্প বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, রোগটি মোকাবেলায় তাঁর প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা সম্পর্কে তিনি জানান এবং বলেন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে যে কোনো বড় আকারের প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য। বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এ পর্যন্ত 14 জন আক্রান্ত হয়েছে এবং প্রমোত্তরী ডায়মন্ড প্রিন্সেসে আরও 42 জন আক্রান্ত হয়েছে। ট্রাম্প বলেন তার প্রশাসনের প্রাথমিক পদক্ষেপের কারণে চীন থেকে আগত যুক্তরাষ্ট্রের নাগরিক নন তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে এই রোগ ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন ইটালি এবং দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণ সীমাবদ্ধ করতে পারেন, তবে এটি করার সময় এখনও হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কংগ্রেসের কাছে $250 কোটি অর্থ সহায়তা চেয়েছেন এবং বলেন যদি ডেমোক্রেট ও রিপাবলিকানরা দাবি করে তাহলে এর চাইতে বেশি অর্থ গ্রহণ করতে তিনি রাজি রয়েছেন। বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মকর্তারা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তা নিয়ে গবেষণা করছেন। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে 40টিরও বেশি দেশের 82,000 মানুষ আক্রান্ত হয়েছে। চীনে মৃতের সংখ্যা প্রায় 2,800। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া এই করোনা ভাইরাসের কারণে বাতিল করেছে। যুক্তরাষ্ট্র নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যেখানে নাগরিকদের দক্ষিণ কোরিয়াতে ভ্রমণ এড়ানোর জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার ভারতের রাজধানীর কিছু অংশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হিন্দু মুসলমানদের মধ্যে কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে 32 জন নিহত এবং 200 জনেরও বেশি লোক আহত হয়েছে।
সুপ্রিয় শ্রোতা, শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অধিবেশন। আজকের অধিবেশনের প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নেলসন লোপেস এবং ফেসবুক সম্প্রচারে ছিলেন সাফিউল ইসলাম মাসুদ। আমি সেলিম হোসেন,
এবং আমি সঞ্জানা ফিরোজ
সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.